ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান।
ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, এখানে ওয়াশিংটনে এখন দুপুর ১২টা, বাংলাদেশে রাত ১০টা, আর ভারতে রাত ৯:৩০। আমি রোকেয়া হায়দার, শ্রোতাদের সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠান শুরু করছি। শ্রোতা বন্ধুরা, আগে জানিয়ে রাখি, বিশ্বব্যাপী এবং বাংলাদেশ ভারতে করোনা ভাইরাসের সংকটজনক পরিস্থিতির কারণে আমরা ফেসবুক লাইভ আপনাদের দেখাতে পারছি না, সেজন্য আমরা দুঃখিত। তবে আপনারা বেতার তরঙ্গে নিয়মিতই আমাদের অনুষ্ঠান শুনছেন, ফেসবুকেও শুনতে পাচ্ছেন, টুইটারেও শুনতে পাচ্ছেন, সোশ্যাল মিডিয়াতে আপনারা শুনতে পাচ্ছেন আমাদের পুরো এক ঘন্টার অনুষ্ঠান। আসুন তাহলে শুরু করা যাক, প্রথমেই শুনুন বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি জাসপেন হিউসন। পুলিশি হেফাজতে জর্জ ফ্লয়েডের মৃত্যুর প্রতিবাদে নিউজিল্যান্ডে হাজার হাজার লোক সংহতি মার্চে অংশ নিয়েছেন। প্রতিবাদকারীরা অকল্যান্ডে যুক্তরাষ্ট্র কনসুলেটের বাইরে যুক্তরাষ্ট্রের অনুকরণে ব্ল্যাক লাইভস ম্যাটার এবং নো জাস্টিস নো পিস স্লোগান তোলেন। মধ্য লন্ডনে হাজার হাজার প্রতিবাদকারী জড়ো হয়ে জর্জ ফ্লয়েডের মৃত্যুর প্রতিবাদ জানান। ডেনমার্কে প্রতিবাদকারীরা স্টপ কিলিং ব্ল্যাক পিপল প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভে অংশ নিয়েছেন। জার্মানিতেও বিক্ষোভ দেখানো হয়েছে। প্রতিবাদকারীরা হোল কপস অ্যাকাউন্টেবল এবং হু ডু ইউ কল ওয়েন পুলিশ মার্ডার স্লোগান তোলেন। চীনের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র জাও লিজিয়াং বলেছেন, এসব সহিংস ঘটনা প্রমাণ করে যে যুক্তরাষ্ট্রে বর্ণবাদ সমস্যার আধিক্য এবং পুলিশি নির্যাতনের উপস্থিতি কতটুকু। কারফিউ এবং জরুরি আইন অমান্য করে রবিবার যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে প্রতিবাদ বিক্ষোভ অব্যাহত থাকে, যার ফলে উদ্বেগ বাড়ছে যে পুলিশের সঙ্গে জনতার নতুন করে সংঘর্ষ বাঁধতে পারে। লস অ্যাঞ্জেলেস, শিকাগো, ডেট্রয়েড এবং ফিলাডেলফিয়ার মতো শহরগুলিতে প্রতিবাদকারীদের সন্ধ্যার পর রাস্তায় থাকা নিষিদ্ধ করা হয়। অন্যদিকে ভার্জিনিয়া ও টেক্সাস রাজ্যের গভর্নররা দুটি রাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করেন। অগ্নিসংযোগ, বর্বরতা, হিংসাত্মক তৎপরতা সব কিছুই যেন পুলিশকে লক্ষ্য করে করা হয়। প্রতিবাদকারী শ্বেতাঙ্গ বা কৃষ্ণাঙ্গ সবাই জানান যে এই বিক্ষোভ বা ক্রোধ এই পুলিশি নির্যাতনের বিরুদ্ধে শুধু নয়, এই ক্রোধ ব্যক্ত করা হয়েছে যুক্তরাষ্ট্রে ধারাবাহিক বর্ণবাদের বিরুদ্ধে। যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য কর্মকর্তারা হুঁশিয়ারি উচ্চারণ করেছেন যে জর্জ ফ্লয়েডের মৃত্যুকে ঘিরে প্রতিবাদ বিক্ষোভের কারণে নতুন করে সংক্রমণের ঢেউ দেখা দিতে পারে। প্রতিবাদকারীদের অনেকেই মাস্ক পরিধান করেছিলেন, আবার অনেকেই মাস্ক ছাড়া এসব বিক্ষোভে অংশ নেন। বিক্ষোভ চলাকালীন সামাজিক দূরত্ব বজায় রাখা তো দূরের কথা, বরঞ্চ অনেকেই খুব কাছেই দেখা যায়। অ্যাটলান্টার মেয়র কেইশা ল্যান্স বটমস বলেন, ভাইরাস বেশিরভাগ সংখ্যালঘু জনগণকে বেশি হারে সংক্রমিত করেছে। মেয়র বটমস বলেন, অ্যাটলান্টায় যে কেউ বিক্ষোভে অংশ নিয়েছেন তাদের সবার রক্ত পরীক্ষা নিতে হবে। ভারতে মোদি সরকার করোনা মহামারী সংকটে যেভাবে মোকাবেলা করেছে তার সমালোচনা করেছে সরকারি স্বাস্থ্য বিশেষজ্ঞরা। ভারতে রবিবার একদিনে রেকর্ড সংখ্যক ৮,০০০ নতুন সংক্রমণ ধরা পড়ে। ইতিমধ্যেই সেখানে ৫,৩৯৪ জন এই রোগে প্রাণ হারিয়েছেন। ভারতে ৭% মৃত্যু ঘটেছে মহারাষ্ট্র এবং গুজরাট রাজ্যে, এবং নতুন সংক্রমণ ঘটেছে রাজধানী দিল্লি সহ অন্যান্য কয়েকটি রাজ্যগুলিতে। সংক্রমণের উচ্চ হারের মধ্যেই ভারতে নিষেধাজ্ঞা শিথিল করা হয়েছে এবং বার, রেস্তোরাঁ, প্রার্থনালয় খুলে দেওয়া হয়। তবে আশঙ্কা বাড়ছে যে লক্ষ লক্ষ কর্মহীন জনগণ হয়তোবা গ্রামে ফিরে গিয়ে সংক্রমণ আরও ছড়াতে পারেন। বিশেষজ্ঞরা হুঁশিয়ার করে দিয়েছেন যে ভারত মহামারীর সর্বোচ্চ শিখরে এখনও পৌঁছায়নি। মহাকাশ কেন্দ্রের ক্রু সদস্যরা রবিবার নতুন অতিথি দুজন নভোচারীকে মহাকাশ কেন্দ্রে স্বাগত জানান। ব্যক্তিগত মালিকানায় স্পেস এক্স রকেট ব্যবহার করে এই দুই নভোচারী ডগলাস হার্লি এবং বব মেনেকেন রবিবার মহাকাশ কেন্দ্রে এসে পৌঁছান। মহাকাশে প্রদক্ষিণরত তিনজন নভোচারী নেসার ক্রিস্টোফার ক্যাসিডি এবং রাশিয়ার দুই কসমোনট অ্যানাতোলি ইভানিশিন এবং ইভান ওয়াগনার দুজন নভোচারীদের সঙ্গে করমর্দন করে বলেন, পুরো বিশ্ব তোমাদের মিশন পর্যবেক্ষণ করেছে, তোমরা দেশের জন্য যা করলে সেজন্য আমরা গর্বিত, তোমরা বিশ্বকে অনুপ্রাণিত করেছ। গ্রীষ্মমণ্ডলীয় ঝড় অ্যামান্ডার আঘাতে এল সালভাদরে অন্তত 7 জনের মৃত্যু হয়েছে। ভারী বর্ষায় নদী স্ফীত হয়েছে, বন্যাপ্লাবিত হয়েছে জনপদ এবং ঝড়ের তাণ্ডবে সেখানে ভূমিধসের সৃষ্টি হয়। স্বরাষ্ট্রমন্ত্রী মারিও দুরান বলেন, জনগণ সরকারের কাছে সাহায্যের আবেদন জানাচ্ছেন। আমরা কোথাও সেনা মোতায়েন এখনও করিনি, তবে পরিস্থিতি এখানে ভয়াবহ। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টারে জানায়, অ্যামান্ডা ও তার অবশিষ্টাংশ ঝড়ে সমগ্র এল সালভাদর, দক্ষিণাঞ্চলে গুয়াতেমালা, পশ্চিমাঞ্চলে হন্ডুরাস এবং মেক্সিকোর তেবাস্কো এবং ভেরাক্রুজ রাজ্যে 10 থেকে 15 ইঞ্চি পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
শ্রোতা বন্ধুরা, আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন।
বাংলাদেশে গত 24 ঘন্টায় আরো 22 জনের মৃত্যু হয়েছে। বিস্তারিত শুনুন মতিউর রহমান চৌধুরীর রিপোর্টে।
করোনায় সংক্রমণ ঠেকাতে সরকারের পরিকল্পনা নিয়ে চলা রাজনৈতিক বিতর্কের মধ্যে বিশেষজ্ঞরাও যোগ দিয়েছেন। তারা বলছেন, এতে করে সংক্রমণ আরও বাড়বে। বিশ্ব স্বাস্থ্য সংস্থায় কাজ করেছেন এমন একজন বিশেষজ্ঞ বলেছেন, সব কিছু খুলে দেওয়ার সিদ্ধান্ত হঠকারী, বিশেষ করে রাজধানী ঢাকা, যেখানে হটস্পট, সেখানে ঢাকায় সব কিছু ওপেন করাটা দেশের জন্য মস্ত বড় বিপদ ডেকে আনবে। ঢাকার চেহারা বদলে গেছে, ফিরে গেছে 66 দিন আগের চেহারায়। গাড়িঘোড়া যানবাহনের ঠাসা, বাসে ওঠার জন্য মারামারি হচ্ছে, লঞ্চে গাদাগাদি অবস্থা, ট্রেন চলছে আপন গতিতে, অভ্যন্তরীণ রুটে বিমানও উঠছে, একই সঙ্গে পাল্লা দিয়ে করোনার সংক্রমণ বাড়ছে। স্বাস্থ্যবিধি উপেক্ষিত, কোথাও এর কোনো বালাই নেই। গত 24 ঘন্টায় 2381 জনের করোনা শনাক্ত হয়েছে। এই সময়ে মারা গেছেন 22 জন। সিলেট বিভাগে করোনায় আক্রান্তের সংখ্যা 1000 ছাড়ালো। ফেনীতে আরও 5 জনের করোনা শনাক্ত হয়েছে। নেত্রকোনায় 8 ব্যাংক কর্মকর্তা সহ 20 জনের করোনা শনাক্ত। গত 24 ঘন্টায় মৌলভীবাজারে 100 জন শনাক্ত হয়েছেন। সিলেটের আইসোলেশন ওয়ার্ডে 2 জনের মৃত্যু হয়েছে। ময়মনসিংহ জেলায় করোনা শনাক্তের সংখ্যা 500 ছাড়িয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, সচিবালয়ে একসঙ্গে সর্বোচ্চ 25% কর্মী কাজ করতে পারবেন। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
এবারে করোনা সংকট পরিস্থিতি নিয়ে কলকাতা থেকে পরমাশিস ঘোষ রায়ের একটি প্রতিবেদন।
রোজি লাফিয়ে লাফিয়ে বাড়ছে ভারতে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা। গত শনিবারের আক্রান্তের সংখ্যা বৃদ্ধি ছাপিয়ে গেল গতকাল রবিবার, সেই সংখ্যাকে ফের ছাপিয়ে গেল আজ সোমবার। এই বৃদ্ধির জেরে দেশে মোট আক্রান্তের সংখ্যা 1,90,000-এর গণ্ডি পেরিয়ে গেল। পাশাপাশি বিশ্বে মোট আক্রান্তের সংখ্যার নিরিখে ভারত চলে এলো 9ম থেকে 7ম স্থানে, টপকে গেল জার্মানি ও ফ্রান্সকেও। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুসারে গত 24 ঘন্টায় নতুন করে কোভিডে আক্রান্ত হয়েছেন 8,392 জন। এই বৃদ্ধির জেরে দেশে মোট আক্রান্তের সংখ্যা হল 1,90,535 জন। আক্রান্তের নিরিখে রাজ্যগুলির মধ্যে প্রথম সারিতে রয়েছে মহারাষ্ট্র, তামিলনাড়ু, দিল্লি ও গুজরাট। আক্রান্তের পাশাপাশি মৃত্যুর সংখ্যাও বাড়ছে। গত 24 ঘন্টায় করোনার থাবায় দেশে মৃত্যু হয়েছে 230 জনের। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুসারে কোভিড-19 কারণে দেশে মোট মৃত্যু হল 5,394 জনের। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুসারে গত 24 ঘন্টায় পশ্চিমবঙ্গে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন 371 জন। এ নিয়ে রাজ্যে মোট আক্রান্ত হলেন 5,501 জন। এ রাজ্যে মোট মৃত্যু হয়েছে 317 জনের। পশ্চিমবঙ্গ সরকারের হিসেব অনুসারে সরাসরি করোনার কারণে রাজ্যে মৃত্যু হয়েছে 245 জনের, 72 জনের মৃত্যু হয়েছে কোমরবিডিটিতে। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
বিশ্ব সংবাদ শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী বেনি গান্স রবিবার ইসরায়েলি পুলিশের গুলিতে নিহত একজন প্রতিবন্ধী ফিলিস্তিনি যুবকের মৃত্যুতে ক্ষমা প্রার্থনা করেছেন। ইয়াদ হালাক নামের ফিলিস্তিনি যুবকের মৃত্যুতে নিন্দার ঝড় ওঠে এবং ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর অতিমাত্রার শক্তি প্রয়োগের পুনরুল্লেখ করা হয়। ইসরায়েলের পুলিশ জানায়, তারা পিস্তলের মতো সন্দেহজনক কিছু দেখতে পেলে তাকে থামতে বলে, সে না থামাতে তাকে গুলি করে হত্যা করা হয়। কতিপয় ফিলিস্তিনি সক্রিয়বাদীরা শনিবারের এই গুলি চালানোর সঙ্গে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক পুলিশি নির্যাতনের তুলনা করেছেন। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় থাকা দেশ ভেনেজুয়েলায় ইরানি তেলের উপস্থিতি জনগণের মনকে উজ্জীবিত করেছে। শনিবার কর্মকর্তারা জানান, ইরানি তেল সমগ্র দেশের গ্যাস স্টেশনে সরবরাহ করা হয়েছে। গত সপ্তাহ থেকে ইরানের ট্যাঙ্কারগুলি সেনাবাহিনীর প্রহরায় ভেনেজুয়েলার বন্দরে নোঙর করতে শুরু করে। সর্বশেষ ট্যাঙ্কারটি রবিবার এসে পৌঁছায়। কেন্দ্র সরকারের দুর্নীতি এবং সরকারি অব্যবস্থাপনার কারণে বিশ্বের অন্যতম তেল উৎপাদনকারী দেশ ভেনেজুয়েলার তেল শিল্পখাত এবং উৎপাদন ধ্বংসপ্রাপ্ত হয়। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় থাকা অপর দেশ ইরানের কাছে তেল সরবরাহের অনুরোধ জানালে ইরান তাতে রাজি হয় এবং 5টি তেলভর্তি জাহাজ সেখানে পাঠায়। প্রেসিডেন্ট মাদুরো বলেছেন, যে কোনো দেশ থেকে তেল কেনার অধিকার তাদের রয়েছে। জনগণ যা জানেন তার চাইতেও ভেনেজুয়েলার অনেক বেশি বন্ধু রয়েছে। তুরস্ক সরকার কঠোর লকডাউনের নিষেধাজ্ঞা শিথিল করে দিলে জনগণ মসজিদে গিয়ে জুমা নামাজ আদায় করেন, তবে সামাজিক দূরত্ব বজায় রেখেই। এই নিষেধাজ্ঞা তুলে দেবার পরেও 65 বছরের ঊর্ধ্বে বয়স্ক লোকজনদের নামাজ পড়তে দেওয়া হয়নি, তবে অনেককেই মসজিদে ঘুরতে দেখা যায়। রাজধানী আঙ্কারায় জনগণ বর্ষবৃষ্টি উপেক্ষা করে ঐতিহাসিক হাজি বৈরাম মসজিদে জামাতে অংশ নেন। মসজিদে প্রবেশের আগে মুসল্লিদের দেয়া হয় স্যানিটাইজার, হাতের গ্লাভস এবং নামাজের মাদুর। স্বাস্থ্যকর্মীরা জানান, লিবিয়ার রাজধানী ত্রিপলিতে একটি পার্কে শেলিংয়ের আঘাতে অন্তত 3 জনের মৃত্যু হয়েছে এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। ত্রিপলিতে জাতিসংঘ মিশন জনগণের উপর এসব বাছবিচারহীন হামলার জন্য পূর্বাঞ্চলীয় কমান্ডার জেনারেল হাফতারের সেনাবাহিনীকে দোষারোপ করে। 2019 সালের এপ্রিল থেকে লিবিয়ান ন্যাশনাল আর্মি বা LNA ত্রিপলির উপর হামলা জোরদার করেছে, তবে জাতিসংঘ অনুমোদিত ত্রিপলি সরকারের অনুকূলে বিদেশি হস্তক্ষেপ বৃদ্ধি পাওয়ায় LNA-র হামলা কমতে দেখা যায়। ভ্রমণ বিলাসীদের জন্য গ্রিস যেন এক তীর্থভূমি, তবে সংক্রমণের কারণে গ্রিসের পর্যটন শিল্প ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হলে তাদেরকে নতুন করে এই শিল্পে বিন্যাস করাতে হয়েছে। গ্রিস সরকার এখন মাত্র 29টি দেশ থেকে পর্যটকদের স্বাগত জানাবে 15 জুন থেকে। তারা শুধু আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করতে পারবেন। বিভিন্ন দেশের সংক্রমণের হারকে নির্দেশক রেখে 29টি দেশকে বাছাই করা হয়েছে, যেমন সংক্রমণের হার হতে হবে 3000-এর কম এবং মৃতের সংখ্যা হতে হবে 175-এর নিচে। ব্রিটিশ আর আমেরিকান পর্যটকেরাই গ্রিসে বেশি ভ্রমণ করে থাকেন, তবে সেই নির্দেশক মতে সংক্রমণ ও মৃত্যুর হার বেশি থাকবার কারণে ব্রিটিশ ও আমেরিকান পর্যটকেরা আপাতত গ্রিসে যেতে পারছেন না। বিশ্ব সংবাদ আজ এ পর্যন্তই।
বিশ্ব সংবাদ শুনলেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে। আমাদের এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটার ব্যান্ডে 1575 কিলোহার্টজে। আবারও বলে দিচ্ছি, আমাদের এই অনুষ্ঠান আপনারা শুধু রেডিওতেই শুনতে পাচ্ছেন, ফেসবুক, ওয়েব পেজ, টুইটার, সোশ্যাল মিডিয়াতেও আপনারা শুনতে পাচ্ছেন। আমরা ফেসবুক লাইভ করতে পারছি না, সেজন্য আমরা দুঃখিত, তবে সব অনুষ্ঠানেই আপনারা বেতার তরঙ্গে শুনতে পাচ্ছেন। এখন আসুন আমরা আন্তর্জাতিক খবরাখবর, ভারত বাংলাদেশের চলতি ঘটনাবলীর রিপোর্ট প্রতিবেদন শুরু করি। ঢাকা সংবাদদাতা আমির খসরু তার বিস্তারিত রিপোর্টে জানাচ্ছেন,
করোনা সংক্রমণের মহামারীর কারণে দেশে ফিরে আসা হাজার হাজার অভিবাসী বাংলাদেশী কর্মীরা নিদারুণ দুর্দশা এবং অসহায় অবস্থার মধ্যে রয়েছেন বলে জাতিসংঘের শ্রম সংস্থা ILO, বাংলাদেশের আন্তর্জাতিক NGO ব্রাক এবং অভিবাসন নিয়ে কর্মরত সক্রিয়বাদী সংস্থা রামরু সহ বিভিন্ন পক্ষ থেকে বলা হচ্ছে। এছাড়া করোনা মহামারীর কারণে দেশে ছুটিতে আসা 2 লাখের বেশি বাংলাদেশি অভিবাসী তাদের কর্মস্থলে ফিরতে পারছেন না, তাদের চাকরি আছে কিংবা নেই তাও তারা জানতে পারছেন না। আন্তর্জাতিক শ্রম সংস্থা ILO দেশে ফিরে আসা বাংলাদেশি অভিবাসীদের আর্থিক সুরক্ষায় সরকারের উদ্যোগের আহ্বান জানিয়েছে। এদিকে সম্প্রতি ব্র্যাক পরিচালিত এক জরিপে দেখা গেছে, করোনার কারণে দেশে ফিরে আসা অভিবাসীদের 87%-এর কোনো আয়ের উৎস নেই। 52% বলেছেন এখনই তাদের জরুরি ভিত্তিতে আর্থিক সহায়তা প্রয়োজন। আর জরিপ অনুযায়ী 91% বলেছেন দেশে ফিরে তারা কোনো সরকারি বা বেসরকারি সাহায্য সহায়তা পাননি। এ সম্পর্কে বিশ্লেষণ করেছেন ব্র্যাকের অভিবাসন কর্মসূচির প্রধান শরীফুল হাসান।
করোনা সংকটে আমাদের যে 1 কোটিরও বেশি লোক যারা প্রবাসে আছেন তারা কিন্তু নানান ধরনের সংকটে আছে, অনেকের কাজ নেই, অনেকের বেতন বন্ধ। পাশাপাশি করোনার সংকটকালীন আগে ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে ফেব্রুয়ারির মাঝে এই সময় আমাদের 2 লাখের মতো প্রবাসী ছুটিতে এসেছিল, যারা আসলে এখন অনেকেই ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত। তো আমরা জানার চেষ্টা করেছিলাম যে করোনার এই সংকটকালীন সময়টাতে যে সমস্ত প্রবাসী বাংলাদেশিরা দেশে ফেরত এসেছেন আসলে তাদের কেমন আছে। তখন আমরা সেটা করতে গিয়ে দেখলাম আমাদের 87% প্রবাসী তারা বলছেন ফেরত আসারা তাদের আসলে অন্য কোনো আয়ের উৎস এই মুহূর্তে নেই, অনেকেরই সঞ্চয় শেষ হয়ে যাচ্ছে, অনেকেই 74% বলছেন তারা দুশ্চিন্তায় মানসিকগ্রস্ত আছেন ভবিষ্যৎ নিয়ে, এবং আমরা দেখতে পাচ্ছি যে যারা ফিরেছেন তাদের একটা বড় অংশ 91% এখন পর্যন্ত কোনো সরকারি বা বেসরকারি কোনো জায়গাতে কিন্তু সাহায্য বা সহযোগিতা আমাদের এই প্রবাসীরা পায়নি। আমাদের যখন ফ্লাইট চলাচল ছিল, আপনি জানেন আমাদের মার্চে মাঝামাঝি পর্যন্ত আমরা শেষ পর্যন্ত আমাদের ফ্লাইট চলাচল ছিল, তো ফ্লাইট চলাচলের আগে যেটা বলছিলাম আমি, 2 লাখেরও বেশি মানুষ যারা ছুটিতে এসেছিল, যারা ফেরত যেতে পারবেন কিনা তারা এখন অনিশ্চয়তা আছেন। আর ফ্লাইট বন্ধ হওয়ার পর বিশেষ বিমান চার্টার ফ্লাইটে করে আমরা সৌদি আরব, কুয়েত, আরব আমিরাত, দুবাই বিভিন্ন দেশ থেকে আমাদের কমে ফেরত এসেছে, এবং গতকাল রাতেও আমাদের 921 জন বাংলাদেশে ফেরত এসেছে।
রামরু সহ অভিবাসন নিয়ে কর্মরত সক্রিয়বাদী সংগঠনগুলো বলছে, সরকার করোনার কারণে দেশে ফেরত আসা অভিবাসীদের জন্য যে আর্থিক প্রণোদনা দিয়েছে বলে বলা হচ্ছে, তা আসলে শতকরা 4% সুদে আর্থিক ঋণ, কিন্তু বর্তমানে চলার মতো কোনো আর্থিক সহায়তা দেয়া হয়নি। এসব সংগঠনগুলো জরুরি ভিত্তিতে দেশে ফেরত আসা অভিবাসীদের জন্য আর্থিক সহায়তা প্রদানের দাবি জানিয়েছে। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরী জানিয়েছেন,
করোনার সংক্রমণ ঠেকাতে সরকারের পরিকল্পনা নিয়ে চলা রাজনৈতিক বিতর্কের মধ্যে বিশেষজ্ঞরাও যোগ দিয়েছেন। তারা বলছেন এতে করে সংক্রমণ আরও বাড়বে। বিশ্ব স্বাস্থ্য সংস্থায় কাজ করেছেন এমন একজন বিশেষজ্ঞ বলেছেন, সব কিছু খুলে দেওয়ার সিদ্ধান্ত হঠকারী, বিশেষ করে রাজধানী ঢাকা যেখানে হটস্পট, সেখানে ঢাকায় সব কিছু ওপেন করাটা দেশের জন্য মস্ত বড় বিপদ ডেকে আনবে। ঢাকার চেহারা বদলে গেছে, ফিরে গেছে 66 দিন আগের চেহারায়। গাড়ি ঘোড়া যানবাহনের ঠাসা, বাসে ওঠার জন্য মারামারি হচ্ছে, লঞ্চে গাদাগাদি অবস্থা, ট্রেন চলছে আপন গতিতে, অভ্যন্তরীণ রুটে বিমানও উঠছে, একই সঙ্গে পাল্লা দিয়ে করোনার সংক্রমণ বাড়ছে। স্বাস্থ্যবিধি উপেক্ষিত, কোথাও এর কোনো বালাই নেই। বিরোধীরা আগেভাগে নয়া বিপদের আশঙ্কা করেছিলেন, সরকার বলছে এর বিকল্প নেই, দীর্ঘদিন মানুষজনকে ঘরে আটকে রাখা যাবে না, অর্থনীতি একদমই ভেঙে পড়বে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলের সাবেক উপদেষ্টা ডক্টর মুজাহারুল হক এই সংবাদদাতাকে বলেন, কালবিলম্ব না করে ঢাকাকে সম্পূর্ণ লকডাউন করতে হবে।
ঢাকার অবস্থা পুরো লাল, আপনি দিল্লির অবস্থান তো জানেন, দিল্লিতে কোন লোক ঢোকা বন্ধ করে দিয়েছে তারা, ঠিক আছে, আজকেরই দেখেন আপনি নিউজে আছে, তো ঢাকাতে কোনো লোক ঢুকতে দেওয়া যাবে না, ঢাকা থেকে কোনো লোককে বাইরে যেতে দেওয়া যাবে না, এবং এইখানে স্ট্রিক্ট লকডাউনটা মেনটেন করতে হবে। যেই লকডাউনটা কাঠমান্ডুতে চলছে, কাঠমান্ডুর লকডাউনটা হলো কি, যে পুলিশ এবং আর্মি শুধু রাস্তায় থাকবে, রাস্তায় কোনো পাবলিক থাকবে না, পাবলিক থাকবে ঘরে।
ডক্টর মজারুল হক বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনেক আগেই বাংলাদেশকে করোনা মোকাবেলায় খারাপ দেশগুলোর পাশাপাশি দাঁড় করিয়েছিল। সময় যত যাচ্ছে নিয়ন্ত্রণহীন হয়ে যাচ্ছে সব কিছু, যেমন পোনা মাছ পুকুরে ছেড়ে দেওয়ার পর এগুলো আর ধরা যায় না, এখন সারা দেশে করোনা ভাইরাস ছড়িয়ে দেওয়ার পর ধরবেন কীভাবে। ওদিকে গত 24 ঘন্টায় 2381 জনের করোনা শনাক্ত হয়েছে, এই সময়ে মারা গেছেন 22 জন। সিলেট বিভাগে করোনায় আক্রান্তের সংখ্যা 1000 ছাড়ালো, ফেনীতে আরও 5 জনের করোনা শনাক্ত হয়েছে, নেত্রকোনায় 8 ব্যাংক কর্মকর্তা সহ 20 জনের করোনা শনাক্ত, গত 24 ঘন্টায় মৌলভীবাজারে 100 জন শনাক্ত হয়েছেন, সিলেটের আইসোলেশন ওয়ার্ডে 2 জনের মৃত্যু হয়েছে, ময়মনসিংহ জেলায় করোনা শনাক্তের সংখ্যা 500 ছাড়িয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে বলা হয়েছে সচিবালয়ে একসঙ্গে সর্বোচ্চ 25% কর্মী কাজ করতে পারবেন। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
মতিউর রহমান চৌধুরীর আরেকটি রিপোর্ট।
মার্কিন বাজারে বাংলাদেশের ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী বা পিপি রপ্তানির খবরে ইতিবাচক প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। পাশাপাশি দুই দেশের মধ্যকার সম্পর্কের ক্রমবর্ধমান উন্নতিতে দেশটির অত্যন্ত প্রভাবশালী সংস্থা জাতীয় নিরাপত্তা পরিষদ ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্য ও দক্ষিণ এশিয়া বিষয়ক ব্যুরো প্রশংসা করেছে। যুক্তরাষ্ট্রের বাজারে ভ্যাকসিনকর পিপি রপ্তানি সম্পর্কে পম্পেও বলেন, এটি একটি তাৎপর্যপূর্ণ মাইলফলক, এ ধরনের আন্তর্জাতিক অংশীদারিত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথম বাংলাদেশি কোম্পানি হিসাবে ভ্যাকসিনকো সম্প্রতি যুক্তরাষ্ট্রে 65 লাখ পিপিএ প্রথম চালান রপ্তানি করে। ঢাকাস্থ মার্কিন রাষ্ট্রদূত এক টুইট বার্তায় বলেন, বাংলাদেশকে বিশ্বমানের বৃহৎ আকারের পিপিই উৎপাদনকারী দেশগুলোর কাতারে স্বাগত জানাতে পেরে আনন্দিত। ভ্যাকসিনকো হ্যান্ডসেট মাধ্যকার অংশীদারিত্ব হল কোভিড-19 পরাজিত করতে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের যৌথ প্রচেষ্টার সেরা প্রতিফলন। রিটুইট করে পররাষ্ট্রমন্ত্রী পম্পেও লিখেছেন, আমি এই তাৎপর্যপূর্ণ মাইলফলকের জন্য রাষ্ট্রদূত মিলারের সঙ্গে একমত হয়ে বাংলাদেশকে অভিনন্দন জানাতে চাই। বিশ্বজুড়ে করোনা মোকাবেলায় সম্মুখ সারিতে থাকা সাহায্যকর্মীদের এখন পিপি প্রয়োজন। এসব পিপি যোগানে কোম্পানিগুলো এখন নজর দিচ্ছে, ফলে এ ধরনের আন্তর্জাতিক অংশীদারিত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
এবার কলকাতার রিপোর্ট। কলকাতা থেকে সংবাদদাতা দীপঙ্কর চক্রবর্তী আমাদের তার রিপোর্টে বিস্তারিত জানিয়েছেন, আসুন আমরা শুনি।
করোনা ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচার জন্য লকডাউন বা তালাবন্দি অবস্থায় সারা দেশের দু মাসেরও বেশি সময় কেটেছে। এবারে সেই তালা খোলার পালা। উদ্দেশ্য ছিল আজ পয়লা জুন সোমবার থেকে তালা খুলে মোটামুটিভাবে জীবন ও জীবিকাকে স্বাভাবিক করে তোলার চেষ্টা করা হবে, কিন্তু নানা কারণে পশ্চিমবঙ্গে বিশেষ করে কলকাতায় এই তালা খোলার ব্যাপারটি বিশৃঙ্খলায় পরিণত হলো, যার জন্য প্রথম দিন প্রায় প্রত্যেকেই যারা জীবিকার বা জীবনের জন্য বেরিয়েছেন, যাদের বেরোতে হয়েছে, তাদের রীতিমতো অসুবিধায় পড়তে হয়েছে। তার কারণ কিছু কিছু ক্ষেত্রে তাড়াহুড়ো করা হয়েছে বলে বিরোধী রাজনীতিবিদদের মত। কেন্দ্রীয় সরকার যেখানে 8 জুন থেকে ধর্মস্থান ও কর্মস্থান অর্থাৎ অফিস ইত্যাদি খোলার কথা বলেছে, সেখানে পশ্চিমবঙ্গ সরকার আজ থেকেই ধর্মস্থান খুলে দিয়েছে। মন্দিরে ভক্তদের ভিড়ও শুরু হয়ে গিয়েছে। সেখানে না হয় যাওয়া বা না যাওয়া নিজের ইচ্ছের ওপর নির্ভর করে, কিন্তু একই সঙ্গে সরকার অফিসও খুলে দিয়েছে এবং সভাপতি হাজিরা আবশ্যিক হয়ে দাঁড়িয়েছে, কিন্তু সেই তুলনায় বাস বা যানবাহনের ব্যবস্থা করা যায়নি। যেহেতু যতগুলো আসন ঠিক ততজন যাত্রী নেওয়া যাবে বলে বাসের নিয়ম, সেখানে এক একটি বাস অফিস টাইমে ডিপো থেকে ছাড়ার সময়ই পুরো ভর্তি হয়ে যেতে বেশি সময় লাগেনি। পরবর্তী বাসের জন্য লাইন পড়েছে বিরাট এবং ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও শেষ পর্যন্ত বাস পাননি, বাড়ি ফিরে যেতে বাধ্য হয়েছেন এমন লোকের সংখ্যা কম নয়। বেসরকারি বাস মালিক বাস চালালেও বেশিরভাগ ক্ষেত্রে ভাড়া বাড়ানো নিয়ে সমঝোতা না হওয়ার দরুন মালিকরা বাস বেশিরভাগ ক্ষেত্রেই বের করতে চাননি। আগামীকাল আবার পরিবহন দপ্তরকে সংশোধিত বাসের ভাড়ার একটা খসড়া দেওয়া হবে, কিন্তু তার আগে এবং পরেও বেসরকারি বাস কতটা চলবে সে সম্পর্কে একটা সন্দেহ কিন্তু থেকেই যাচ্ছে। ট্যাক্সি আজকে প্রায় দেখাই যায়নি, যা চলেছে তার চালকরা অনেক বেশি ভাড়া চেয়েছেন বলে যাত্রীদের অভিযোগ। অটোরিকশা চালকরাও এই কদিনের ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য যা খুশি তাই ভাড়া নিচ্ছেন, এমন অভিযোগ যাত্রীরা করেছেন। তা সত্ত্বেও যে কোনোভাবে কাজে যাওয়ার জন্য অনেকেই চেষ্টা করেছেন, সকলে পেরে ওঠেননি। দীপঙ্কর চক্রবর্তী, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
আপনি কি ভয়েস অফ আমেরিকা বাংলার টিভি অনুষ্ঠানগুলো দেখছেন? আমেরিকায় বসবাসকারী প্রবাসী বাঙালিদের জীবন, আমেরিকার রাজনীতি, সমাজ, শিল্প, সাহিত্য ইত্যাদি নানান বিষয় নিয়ে প্রতি সপ্তাহে প্রচারিত হয় একাধিক টিভি অনুষ্ঠান। এনটিভিতে দেখানো হয় আমাদের নিয়মিত সাপ্তাহিক হ্যালো আমেরিকা। আর টিভিতে প্রচারিত হয় যুক্তরাষ্ট্রের রাজনীতি বিষয়ক অনুষ্ঠান। দেশ টিভিতে দেখছেন VOA 60। এছাড়াও এসব অনুষ্ঠান আমাদের ফেসবুক ফ্যান পেজ এবং ইউটিউবেও নিয়মিত আপলোড করা হয়। আমাদের টিভি অনুষ্ঠান দেখুন, আপনার মতামত জানান।
মিনেসোটায় জর্জ ফ্লয়েডের মৃত্যুকে ঘিরে সৃষ্টি হয়েছে এক অদ্ভুত পরিবেশ। যুক্তরাষ্ট্রের সর্বত্রই ছড়িয়ে পড়েছে বিক্ষোভ। একদিকে মানুষ কোভিড-19 ভয়াল বিস্তারে শঙ্কিত, আতঙ্কিত, তার উপর হঠাৎ করে উদ্ভূত এই পরিস্থিতিতে সকলেই যেন স্তম্ভিত। 25 মে মিনেসোটার মিনিয়াপোলিসে জর্জ ফ্লয়েড নামে এক ব্যক্তির পুলিশের হাতে বন্দী এবং মৃত্যু হওয়ার ঘটনা গোটা যুক্তরাষ্ট্রে ছড়িয়ে পড়েছে আতঙ্কের মতো হয়ে। হাত কড়া পড়া অবস্থায় ফ্লয়েডের ঘাড়ে হাঁটু দিয়ে মাটির সঙ্গে অনেকক্ষণ চেপে ধরে রাখেন অফিসার ডেরেক চিওভান। ফ্লয়েড বারবার বলেন, নিঃশ্বাস নিতে পারছি না, আমাকে বাতাস নিতে দাও। তারপরও অফিসার তাকে চেপে রাখেন, এতেই হয়তো তার মৃত্যু হয়েছে। এই অভিযোগ তুলে ওই অফিসারের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেবার দাবিতেই মূলত শুরু হয় প্রতিবাদ বিক্ষোভ। পরে তা বর্ণবাদ বিরোধী আন্দোলনে রূপ নেয় এবং যুক্তরাষ্ট্রের ছোট বড় সকল রাজ্যেই ছড়িয়ে পড়ে। রাজধানী ওয়াশিংটনের মূল কেন্দ্রগুলোতে 25 মে পর থেকে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। হোয়াইট হাউস, ক্যাপিটল হিল সহ জাতীয় স্থাপনাগুলোর আশেপাশে জড়ো হন অসংখ্য প্রতিবাদকারী। জর্জ ফ্লয়েড হত্যার বিচার সহ ব্ল্যাক লাইভস ম্যাটার ইত্যাদি স্লোগান দেন বিক্ষোভকারীরা। যুক্তরাষ্ট্রের নানা স্থানে প্রতিবাদকারীরা সহিংস আচরণ করেন। কোথাও কোথাও পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। বিভিন্ন রাজ্যে গ্রেফতার করা হয় বহু মানুষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসন ন্যাশনাল গার্ড তলব করে। প্রেসিডেন্ট ট্রাম্প ন্যাশনাল গার্ডের দ্রুত ব্যবস্থা নেওয়ার প্রশংসা করেন। রবিবার রাতে বিভিন্ন রাজ্য এবং শহরে বিক্ষোভের পর টুইট বার্তায় প্রেসিডেন্ট ট্রাম্প এই অবস্থাকে উস্কে দেবার জন্য অ্যান্টিফালেড অ্যানার্কিস্টকে দায়ী করেন। বলেন, ডেমোক্রেট নিয়ন্ত্রিত শহরগুলোর উচিত শাটডাউনের নিয়ম শক্তভাবে মেনে চলা। ন্যাশনাল গার্ড দারুণ দায়িত্ব পালন করেছে, তাদেরকে ধন্যবাদ জানাই। প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, সন্ত্রাসী সংগঠন হিসেবে অ্যান্টিফাকে চিহ্নিত করা উচিত। প্রেসিডেন্টের টুইট বার্তার প্রতিক্রিয়ায় আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়নের নিরাপত্তা পরিচালক হিনা শামস বলেন, এই টুইটে বলা হয়েছে, সন্ত্রাস উত্তরাধিকার সূত্রে আসা একটি রাজনৈতিক লেবেল এবং এটিকে সহজে ব্যবহার করা যায়। তবে একটি অভ্যন্তরীণ দলকে কোনো উপাধি দেওয়ার জন্য আইনি কর্তৃত্ব লাগে, তাই কিছু চিহ্নিত করবার আগে নির্দিষ্ট পদ্ধতি মানতে হবে। জর্জ ফ্লয়েডের মৃত্যুকে ঘিরে চলমান বিক্ষোভের প্রেক্ষিতে ওয়াশিংটন সহ যুক্তরাষ্ট্রের 25টি শহরে এবং 16টি রাজ্যে কারফিউ চলছে। প্রেসিডেন্ট ট্রাম্প আজ বিভিন্ন রাজ্যের গভর্নরদের সঙ্গে পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য ভিডিও কনফারেন্স করছেন। হোয়াইট হাউস থেকে বলা হচ্ছে, আমেরিকানদের নিরাপদ রাখাই হোয়াইট হাউসের মূল উদ্দেশ্য। এই অবস্থাকে ঘিরে রাজধানী ওয়াশিংটন ডিসিতে থমথমে পরিবেশ বিরাজ করছে। রবিবার রাত 11টার দিকে আমি নিজে হোয়াইট হাউসের আশেপাশে বিভিন্ন জায়গায় ঘুরেছি, হোয়াইট হাউসের সামনে যাবার চেষ্টা করেছি। জনসাধারণের জন্য হোয়াইট হাউসে ঢোকার সবচেয়ে পরিচিত পথ 17th Street, আরও কয়েকটি পথ রয়েছে। সবগুলো পথের সামনে বিপুল সংখ্যক পুলিশ এবং নিরাপত্তা কর্মীদের প্রহরা কড়া করা হয়েছে। তবে প্রচুর মানুষ তখনও পর্যন্ত নানান ধরনের প্ল্যাকার্ড হাতে ধরে হোয়াইট হাউসের সামনে অবস্থান করছিলেন। পুরো ওয়াশিংটন ডিসির সর্বত্রই স্বাভাবিক সময়ের তুলনায় অনেক বেশি পুলিশ মোতায়েন করা হয়েছে। বেশ কয়েকটি স্থানে ন্যাশনাল গার্ডের সদস্যরাও চোখে পড়ে। বিভিন্ন গণমাধ্যম এমন খবর দিয়েছে যে সিক্রেট সার্ভিস প্রেসিডেন্ট ট্রাম্পের নিরাপত্তা বৃদ্ধির জন্য আন্ডারগ্রাউন্ড বাংকারে নিয়ে গেছেন। হোয়াইট হাউসের মুখপাত্র জ্যাড ডিরি এ বিষয়ে বলেন, এ নিয়ে কোনো মন্তব্য এখন করা সমীচীন নয়। শনিবার রাতে বিক্ষোভ ব্যাপক রূপ নিলে হোয়াইট হাউসের কাছেই ওয়াশিংটন ডিসির পেনসিলভেনিয়া অ্যাভিনিউতে পুলিশ ঝাল পানি স্প্রে করে। কিছু দোকানপাট তখন ভাঙচুর এবং লুটপাট করে প্রতিবাদকারীরা। সেখানকার দুটি রেস্টুরেন্টে আগুন দেখা যায়। বিক্ষোভকারীরা US চেম্বার অফ কমার্স বিল্ডিংয়ে আগুন দেয় বলে বলা হয়। সিক্রেট সার্ভিসের এক বিবৃতিতে বলা হয়, তাদের 60 জন অফিসার আহত এবং 11 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। যুক্তরাষ্ট্রের এই ঘটনার জের ছড়িয়ে পড়েছে বিশ্বের অন্যান্য স্থানেও। জার্মানি, নিউজিল্যান্ড, ডেনমার্ক, চীন, ইরান সহ বিভিন্ন দেশ জর্জ ফ্লয়েডের মৃত্যুর জন্য যুক্তরাষ্ট্রে চলমান বিক্ষোভ এবং প্রতিবাদের সমর্থন করেছেন। অফিসার ডেরেক চাওভিনের শাস্তি দাবি করে যুক্তরাষ্ট্র দূতাবাসের সামনে বিক্ষোভ করেছেন বিভিন্ন দেশে মানুষেরা। ব্ল্যাক লাইভস ম্যাটার, নো জাস্টিস নো পিস সহ নানান স্লোগান দিয়েছেন ওইসব দেশে যুক্তরাষ্ট্রের দূতাবাসগুলোর সামনে প্রতিবাদকারীরা। রবিবার সমাবেশ হয়েছে ব্রিটেন, ব্রাজিল, ক্যানাডা এবং অপরপর দেশে যুক্তরাষ্ট্র দূতাবাসগুলোর সামনে। ডেনমার্কে সমাবেশকারীরা ব্যানারে লিখেছেন, কৃষ্ণাঙ্গ হত্যা বন্ধ করুন। জার্মানিতে তারা স্লোগান দিয়েছেন, পুলিশকে দায়ী করুন, পুলিশ খুন করলে কাকে ডাকা হবে ইত্যাদি। চীনা পররাষ্ট্র বিভাগের মুখপাত্র ঝাও লিজিয়ান বলেছেন, এই প্রতিবাদ বিক্ষোভের মধ্যে এটা প্রমাণিত হয় যে যুক্তরাষ্ট্রে বর্ণবাদ এবং পুলিশি সংঘাত তীব্র। এদিকে যুক্তরাষ্ট্রের ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো প্রতিবাদ বিক্ষোভ নিয়ে গত 6 দিন ধরে চলমান অবস্থায় নীরব থাকলেও এবার কথা বলতে শুরু করেছেন প্রযুক্তি, ব্যাংকিং, অ্যাপারেল, বিনোদন, বিভিন্ন প্রতিষ্ঠান এবং বাণিজ্যিক প্রতিষ্ঠানের কর্মকর্তারা। প্রতিবাদ বিক্ষোভ নিয়ে চলমান পরিস্থিতির বিরুদ্ধে বার্তা দিতে শুরু করেছে। ইউসি বার্কলের অধ্যাপক কেলি ম্যাক এলহ্যানি বলেছেন, নির্বাহীরা চুপ থাকায় আমি কিছুটা আশ্চর্য হয়েছিলাম, তবে কেউ কেউ কথা বলতে শুরু করেছেন। নেটফ্লিক্স, গুগল, সিটি ব্যাংক সহ বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠান টুইট বার্তায় বলেছে এ অবস্থার অবসান দরকার। তারা বলেছেন বর্ণ সমতার কথা, বলেছেন মানুষে মানুষে সামাজিক সম্পর্ক বৃদ্ধির কথা। টুইটার তাদের টুইট অ্যাকাউন্টে লিখেছে হ্যাশট্যাগ ব্ল্যাক লাইভস ম্যাটার। মাইক্রোসফট সিইও সত্য নাদেলা তার কর্মীদের বলেছেন আসুন বর্ণ সমতার দিকে এগিয়ে যাই, সবাই একসঙ্গে কাজ করি। টার্গেট, নাইকি, অ্যাডিডাস সহ সকলেই বর্ণবাদের অবসান ঘটিয়ে সমতার সমাজ গঠনের আহ্বান জানিয়ে এই বিক্ষোভ সহিংসতা থামিয়ে শান্তিপূর্ণ যুক্তরাষ্ট্র গঠনের আহ্বান জানিয়েছেন। ক্যালিফোর্নিয়া আমাদের সহকর্মী আবু নাসের রাজীব সেখানকার অবস্থা নিয়ে কথা বলেছেন।
আপনারা অনেকেই হয়তো জানেন যে গত কয়েকদিন যাবৎ যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে বিক্ষোভ চলছে, বিক্ষোভকারীরা কোথাও কোথাও সংঘর্ষে লিপ্ত হয়েছেন পুলিশের সাথে। এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া স্টেটের লস অ্যাঞ্জেলেস শহরে কারফিউ বিরাজ করছে, সেখানে সেনাবাহিনীও মোতায়েন করা হয়েছে। গত দুই দিন যাবৎ ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস শহরের বিভিন্ন এলাকায় বড় ধরনের সংঘর্ষ হয়েছে, কোথাও কোথাও বিক্ষোভকারীরা দোকানপাট লুটপাট করেছে। লস অ্যাঞ্জেলেস শহরে অনেক বাংলাদেশি বসবাস করেন, তাদের মধ্যে বেশ কয়েকজন বিভিন্ন ধরনের ব্যবসার সাথে জড়িত। আমি এখন যুক্ত হব শ্যামল মজুমদারের সাথে। শ্যামল মজুমদার লস অ্যাঞ্জেলেস শহরের একটি কনভেনিয়েন্স স্টোরের মালিক। তার কনভেনিয়েন্স স্টোর যে মার্কেট প্লেসে অবস্থিত সেই মার্কেট এলাকাতে গতকাল ভাঙচুর হয়েছে। শ্যামল মজুমদার, আপনি এখন নিরাপত্তার প্রহরীর পোশাক পরে আপনার দোকান পাহারা দিচ্ছেন, কেন?
লস অ্যাঞ্জেলসে বর্তমানে প্রতিবাদের নামে লুটপাট হচ্ছে, দোকানপাট ভাঙচুর করা হচ্ছে, এই জন্য আমি চিন্তিত। আমি আমার দোকান নিয়ে, আমার রেস্টুরেন্ট নিয়ে আমি খুব চিন্তিত, যার কারণে আমি নিজেই আমার দোকানের নিরাপত্তার জন্য আমি পাহারা দিচ্ছি।
আপনি আমাকে একটু আগে বলছিলেন যে আপনার দোকান যে মার্কেটে অবস্থিত সেখানে গতকাল ভাঙচুর হয়েছে, কি হয়েছিল সেখানে গতকাল?
আমার আমার পাশের দোকান, সেটা হলো ফার্মাসির দোকান, তো ওদেরটা ছিল গ্লাসের, তোরা গ্লাস ভাঙচুর করে ওদের জিনিসপত্র সবকিছু লুটপাট করছে কালকে রাত্রে।
ওই এলাকার অবস্থা এখন কি রকম, সেখানে কি এখন বিক্ষোভ চলছে?
হ্যাঁ, এখনো বিক্ষোভ চলতেছে এবং থমথমে অবস্থা। এখানে ন্যাশনাল গার্ড এবং পুলিশ তারা পেট্রোল করতেছে, কিন্তু পরিস্থিতি থমথমে, যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে। ওই আশঙ্কায় আমি যেহেতু আমার দোকান নিয়ে চিন্তিত, তাই আমি পাহারায় নিয়ে যেতে আছি এখন।
আপনি কি আজ সারা রাত পাহারা দেবেন?
হ্যাঁ, আমি সারা রাত পাহারা দেবো, আমাদের অন্যান্য সিকিউরিটি গার্ডরাও আছেন, আমি নিজেই মনিটরিং করতেছি ব্যাপারটা।
নগর কর্তৃপক্ষ সিটি মেয়রের অফিস থেকে কি বলা হয়েছে আপনাদেরকে?
সিটি মেয়রের অফিস থেকে বলা হয়েছে আজকে 6টা থেকে 6টা পর্যন্ত কারফিউ, সবকিছু বন্ধ, সবাইকে ঘরে থাকার জন্য নির্দেশ দিয়েছেন সিটি মেয়র।
আপনি তো অনেক দিন ধরে লস অ্যাঞ্জেলেস শহরে বাস করেন, এরকম পরিস্থিতি কখনো সম্মুখীন হয়েছেন এর আগে?
না, এই ধরনের কোনো পরিস্থিতি আমেরিকায় হবে আমরা কল্পনাই করি নাই আসলে। এই ধরনের, এটা সম্পূর্ণ নতুন, এটা এই ধরনের পরিস্থিতি আমরা কল্পনাই করি নাই এবং দেখিও নাই।
শ্যামল মজুমদার, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি ভয়েস অফ আমেরিকাকে সময় দেওয়ার জন্য।
আপনার মাধ্যমে ভয়েস অফ আমেরিকার সকল দর্শকদেরকেও স্বাগত জানাচ্ছি, আপনাদের ধন্যবাদ।
নিউ ইয়র্কে আমাদের সহকর্মী আকবর হায়দার কিরণ সেখানকার অবস্থা জানান।
আজকে আমরা আলাপ করব মিনেসোটা যে ইনসিডেন্ট হলো, একজন নিহত হলেন, তারপর থেকে এখন সারা, মোটামুটি সারা দেশেই এখন মানে বিক্ষোভে একেবারে উত্তাল অবস্থা। প্রথমে আমাদের কারাম চৌধুরী, বাংলাদেশ আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশন প্রেসিডেন্ট জানাব, তারপর আমাদের আশেক মালিক, উনি হচ্ছেন কোষাধ্যক্ষ, এবং আগে হচ্ছেন রাজু সর্দার মামুন। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। শুরুতেই আমি জানাব কারাম চৌধুরী, ক্যাপ্টেন কারাম চৌধুরী, আপনাকে যদি একটু বলেন যে সংক্ষিপ্ত কি আপনার, আপনি একজন পুলিশ অফিসার হিসেবে বলুন কি হচ্ছে এখন নিউ ইয়র্ক সিটিতে।
ধন্যবাদ কিরণ ভাই। নিউ ইয়র্কে আপনার, আপনি নিজেই দেখতেছেন অনেক গাড়ি ভাঙ্গা হচ্ছে, পুলিশের গাড়ি পুরানো হচ্ছে, আপনার বিভিন্ন স্টোর ফ্রন্টদের গ্লাস ব্রেক হচ্ছে, অনেকে আপনার স্টোরের মধ্যে গিয়ে আপনার লুট করতেছে জিনিসপত্র। সো একটা ক্যাটিক সিচুয়েশন ক্রিয়েট হয়েছে আর কি রিসেন্টলি, আপনার জর্জ ফ্লয়েড মারা যাওয়ার পর। আমি বা আমার বন্ধু বান্ধব বা আমার কলিগ কেউই সাপোর্ট করে না যে ডেরেক শোবিন, যে পুলিশ অফিসার জর্জ ফ্লয়েডকে প্রিটি মাচ ওরে মেরে ফেললো। এটা আমরা আসলে, আমরা যে সময় কাজে যাই আমরা ওথ নেই যে টু সার্ভ অ্যান্ড প্রোটেক্ট, অ্যান্ড যে কাজটা ডেরেক শোবিন করলো এটা সার্ভ অ্যান্ড প্রোটেক্ট বলে না, প্রিটি মাচ একটা ইনোসেন্ট লোককে মেরে ফেললো আর কি।
আর যেটা নিউ ইয়র্কে যেটা হচ্ছে আর কি, যেমন এখন রাশেক মালিক আপনাকে জিজ্ঞেস করি, আপনার কি অভিজ্ঞতা দিয়ে গত আমার মনে হয় 2-3 দিন আগে থেকে শুরু হয়েছে আর কি, আপনি একটু বলুন আপনি কি দেখেছেন অবজার্ভ করেছেন।
এখন কিরণ ভাই, আমার যে অভিজ্ঞতাটা আমি শেয়ার করছি, গত আপনারা হয়তো দেখবেন গত 2-3 দিন ধরে এখানে যেই ডেমনস্ট্রেশন যে হচ্ছে, প্রোটেস্টটা হচ্ছে, জর্জ ফ্লয়েড যে মিনিয়াপোলিস যে পুলিশ ব্রুটালিটি বাড়া গেল, এখন তারপর থেকেই যেই ঘটনাটা ঘটছে সারা নেশন ওয়াইড পুলিশ ব্রুটালিটির এগেনস্টে প্রোটেস্টাররা যেই ডেমনস্ট্রেশনটা করছে, এটা নিউ ইয়র্ক সিটিতে এখন এটা ভয়ঙ্কর ধরনের একটা ডেমনস্ট্রেশন আমরা অভিজ্ঞতা হয়েছে আমাদের। এই ধরনের অভিজ্ঞতা কিন্তু আমাদের পাস্ট যে এক্সপেরিয়েন্স, আমি 16 বছর ধরে পুলিশ ডিপার্টমেন্টে সার্ভ করছি, এর মধ্যে এই ধরনের ঘটনা কিন্তু আমরা দেখি নাই। এর আগে আমরা দেখেছি এরিক গার্নারের টাইমে যেটা হয়েছিল স্ট্যাটেন আইল্যান্ডে, আপনারা হয়তো মনে পড়বে 2013 সালে, তারপরে একটা লার্জ ডেমনস্ট্রেশন হয়েছিল নেশন ওয়াইড স্পেশালি নিউ ইয়র্ক সিটিতে, এরপরে ওয়াল স্ট্রিট আমরা যে প্রোটেস্টটা দেখেছিলাম সেইটাকে সবকিছু ছাড়িয়ে গেছে আজকের যেই এই গত 3 দিনের যেই রায়োটিংটা হচ্ছে নিউ ইয়র্ক সিটিতে, সেটা আনপ্রেসিডেন্টেড। এইরকম ভয়ঙ্কর অ্যাসাল্ট পুলিশের ওপরে, ল এনফোর্সমেন্টের ওপরে আমরা অন্তত এই 175 বছরের ইতিহাসে আমরা দেখিনি, যদিও এটা আমাদের নিউ ইয়র্ক সিটি আমরা সার্ভ করছি অল্প সময়, কিন্তু আমাদের হিস্ট্রিতে এটা আমরা কখনো শুনি নাই এই ধরনের ঘটনা ঘটেছে কিনা। আপনি হয়তো দেখবেন আমাদের 40 জন অফিসার আমাদের আহত হয়েছেন, ইনজুর্ড হয়েছেন লাইন অফ ডিউটিতে, অনেকের দেখা গেছে বড় কমান্ডারের বোতল ছুঁড়ে মেরেছে, তারপরে এই যে অগ্নি সংযোগের ঘটনা আপনি দেখবেন প্রায় 40টা গাড়ি পুরানো হয়েছে আমাদের আরএমপি পুলিশের গাড়ি, এবং কিছু কিছু ক্ষেত্রে দেখা যাবে যে আমাদের পুলিশ অফিসাররা এইখানে গাড়িতে আমরা ছিলাম ওই সময় যে পুলিশকে লক্ষ্য করে অনেক ধরনের রাবার বুলেট থেকে শুরু করে স্টোন পেলটিং এর ঘটনাও ঘটেছে। আমি গতকাল আমার অভিজ্ঞতাটা ছিল মিডটাউনে আমি ছিলাম, যেখানে স্কোয়ার ইউনিয়ন স্কোয়ারের ওইখানে আমার সামনে 4টি গাড়ি পুরানো হলো, 2টি ভ্যান সহ। পরে আমি একটু আমার অভিজ্ঞতাটা হলো যে এটা ভয়ানক একটা সিচুয়েশন ফেস করলাম, এটা আসলে এটাকে না এটা বর্ণনা করা যাবে না যদি আপনি যদি ওইখানে না থাকেন। তো এই ধরনের প্লাস হচ্ছে লুটিং হচ্ছে, তারপরে অনেক ধরনের অনেক ঘটনা আর বিক্ষিপ্ত ঘটনা ঘটে যাচ্ছে। সো আমরা অবশ্যই ভাইলেন্সটাকে আমরা নিন্দা জানাবো, কন্ডেম করি, প্রোটেস্টার ডেমনস্ট্রেশন রাইট টু অ্যাসেম্বল রাইট টু প্রোটেস্ট, কিন্তু এটা নিষ্ক্রিয় হতে হবে।
সর্দার মামুন, আপনার সাথে, আপনিও বাপার একজন সদস্য, বাপা মানে বাংলাদেশ আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশন, আপনার যে অভিজ্ঞতা যদি সংক্ষেপে বলেন।
আমি প্রথমে ধন্যবাদ কিরণ ভাইকে ভয়েস অফ আমেরিকাতে আমাকে আমন্ত্রণ করার জন্য। আসলে আমি আমার 8 বছর এনওআইপিডির আমি জব করি, 8 বছরের আমার এনওআইপিডির জবের হিস্ট্রিতে আমি কখন এরকম মানে প্রতিষ্ঠান কোনো দেখেন দেখি তাদের রাইট আছে প্রোটেস্ট করার, আমরা তাদেরকে হেল্প করি যাতে প্রোটেস্ট করার জন্য, কিন্তু প্রোটেস্টাররা যখন আপনার কোন গাড়ি করে এটা আমরা দেখছি রোড কান্ট্রি আমরা, যেমন আমাদের 4টা গাড়ি পুরানো হয়েছে আমাদের টোটাল, আপনি হয়তো মেয়রের প্রেস কনফারেন্স দেখছেন, মেয়রের প্রেস কনফারেন্সে বলা হয়েছে যে আমাদের এনওআইপিডি 65 কার ওয়াজ ব্রোকেন অ্যান্ড অলমোস্ট 40 পুলিশ ওয়াজ ইনজুর। গতকাল আমি কাজ করতেছিলাম এবং টোটাল 3টা গাড়ি ডিস্ট্রয় করা হয়েছে, আমাদের টোটাল গাড়ি ছিল টোটাল 20টা মতো, প্রত্যেকটা গাড়ি আপনার মানে কোনো রকমে এফেক্টেড হয়েছে, কোনো জানলা ভাঙছে অথবা দরজা ভাঙছে অথবা লাইক একটা গাড়িও কোনো ভালো ছিল না। এবং আপনি দেখবেন যে ইউনিয়ন স্কোয়ার আসে আশেপাশে যেখানে যত সিবিএস স্টোর, তারপরে আপনি স্টোর গুলো ছিল, স্টোর গুলো ভেঙে চুরে ওখানে লুটপাটে, আমরা কখনো কাম্য করি না যে আপনার লুটপাট অথবা এগুলো করুক, এটা আমরা কখনো কাম্য করি না এনআইপিডি এনআইপিডি থেকে।
আপনার পুলিশ আপনার পুলিশের উপর আপনার যা অত্যাচার ওরা করতেছে এটা আমি আমার ক্যারিয়ারের দেখি নাই। আপনার এই পুলিশের গাড়ি ভাঙচুর করা, বার্ন করা, শুধু নিউ ইয়র্ক সিটি না, আপনি যদি আজকে ফিলাডেলফিয়াতে দেখেন আপনার বাঞ্চ অফ কার্স, আপনার আমার টিভিতে দেখলাম আপনার প্রায় 12টা গাড়ি একসাথে ছিল, ওরা রায়ট করছে, আপনার ভাঙচুর করছে, পেট্রোল লাগাইয়া দিছে গাড়ির মধ্যে, জ্বালায় দিল।
চৌধুরী, আসলে সারা দেশেই যে অবস্থা হচ্ছে তা আশা করছি যে হয়তো অদূর ভবিষ্যতে আস্তে আস্তে যে শান্তির দিকে যাবে। তা আপনারা নিউ ইয়র্কের এই যে আপনার ঠিক যে এখন পরিস্থিতি আপনি যেভাবে বর্ণনা করছেন, অনেক ধন্যবাদ। আশা করছি আপনারা নিরাপদ থাকবেন, আর আপনাদের এত ব্যস্ত ছিলেন তার মধ্যে সময় দিলেন কারণ চৌধুরী, প্রেসিডেন্ট বাপা এবং রাশেদ মালিক এবং রাজীব সর্দার মামুন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ আপনাদের সময়। ভয়েস অফ আমেরিকা থেকে
সেলিম হোসেন, ভয়েস অফ আমেরিকা, মেরিল্যান্ড।
আনিস আহমেদ সাক্ষাৎকার ভিত্তিক একটি রিপোর্ট এখন আপনাদের জন্য শোনাচ্ছেন।
ভয়েস অফ আমেরিকার শ্রোতা দর্শকদের শুভেচ্ছা এবং স্বাগতম। আপনারা অনেকেই জানেন যে সম্প্রতি যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপলিসে একজন পুলিশ অত্যন্ত নৃশংসভাবে জর্জ ফ্লয়েড নামের একজন কৃষ্ণাঙ্গের গলাতে হাঁটু টেপে চেপে বসেছিল এবং অভিযোগ হচ্ছে যে সেই কারণে এই লোকটি মারা যায়। তাকে কেন্দ্র করে কিন্তু এখন যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহর, বড় বড় শহর অত্যন্ত ক্ষুব্ধ। আজকে আমাদের সঙ্গে এ বিষয়ে আলোচনার জন্য যোগ দিয়েছেন মিনিয়াপলিস থেকে একজন বিশিষ্ট অর্থনীতিবিদ এবং সক্রিয় সমাজকর্মী ডক্টর শফি খালেদ। ডক্টর শফি খালেদ, আপনাকে স্বাগত।
ধন্যবাদ আনিস ভাই।
প্রথমেই বলুন যে এই মুহূর্তে মিনিয়াপলিসের অবস্থা কি?
এরকম ঘটনা মিনেসোটা আবার ঘটবে এই আশা ছিল না, তবে মিনেসোটাতে তো এরকম ঘটনা কয়েকবারই ঘটেছে কিছুদিন, দু বছর আগে বোধ হয় জামার ক্লার্ক মারা গেল, তারপরে ফিলান্ডো কাস্টিল মারা গেল, এখন জর্জ ফ্লয়েড মারা গেল এই পুলিশের হাতে। সুতরাং যদিও বলা হয় মিনেসোটা একটু প্রগতিশীল রাষ্ট্র বা রাজ্য, কিন্তু এখানেও যে এরকম ঘটতে পারে এটা দেখে শুনে লোকেরা নির্বাক প্রায়, এটা তো আছেই এবং আমার মনে হয় না সহজে লোকেরা এটা ভুলবে। আর বিশেষ করে যে ঘটনাগুলো গত 3-4 রাত ধরে ঘটে গেছে সেটার পরিপ্রেক্ষিতে আমার মনে হয় না সামাজিক লেভেলে এটা খুব সহজে মুছে দেওয়া যেতে পারে, এবং আমার আশা এবং অনেকেরই আশা যে এটা কোনো একটা পরিবর্তন, স্থায়ী পরিবর্তন এবং দীর্ঘমেয়াদী একটা পরিবর্তন আমরা দেখতে পাব।
আপনার এই কথারই প্রতিধ্বনি তুলেছে দি ওয়াশিংটন পত্রিকা তাদের সাম্প্রতিক একটি সম্পাদকীয়তে, এবং তারা বলছে যে এই জর্জ ফ্লয়েডের ঘটনাটা এই প্রথম নয়, এরকম ঘটনা যেমন আপনিও বলছিলেন এর আগেও ঘটেছে এবং আশঙ্কা আছে ভবিষ্যতেও ঘটবে। তো এ থেকে বেরিয়ে আসার কি উপায়, এই যে একে বর্ণবাদ বলুন কিংবা যাই বলুন, পুলিশের নির্যাতন বলুন, এ থেকে বেরিয়ে আসবার কি উপায় বলে আপনার মনে হয়?
এটা এটা একটা যদিও অনেকে বলে জটিল প্রশ্ন, কিন্তু এই জটিলতার এই অজুহাত ধরে অনেক দিন ধরে চলে আসছে যে এটা এটা সলভ করতে অনেক কাঠখড় পোড়াতে হবে, কবে হবে ইত্যাদি। কিন্তু আসলে যদি নিয়ত, যেটা আমরা মনে করি বা ইনটেনশন যেটা বলি, যে ইচ্ছা যদি থাকে উপায় নিশ্চয়ই আছে, এবং সুতরাং সেইভাবে এটা দেখা উচিত। এটাকে জাস্ট একটা অ্যানাদার কেস, একটা অ্যানাদার ইভেন্ট এইভাবে দেখা উচিত না। কারণ এটা যে আপনি বললেন বা ওয়াশিংটন পোস্ট বা অন্যান্য যারা যে বলছেন এবং সাধারণ নাবিক জনসাধারণরাও বলছেন, এটা তো হরহামেশাই ঘটছে। এটাতে আবার এত বড় কি ইউনিভার্সিটির প্রফেসর লাগবে এটা অ্যানালিসিস করতে? নিশ্চয়ই এটা খুব সহজ ব্যাপার। তো এটাকে এইভাবে বলে এটাকে আরো পিছিয়ে দেওয়া হচ্ছে। তো আমাদের একটা হলো যে হ্যাঁ, পুলিশ যে করে ঘটনাটা তার কিন্তু শাস্তি হয় না, সুতরাং তারা এটা একটা পার পেয়ে যাচ্ছে। এটা কিন্তু শুরুতেই বন্ধ করতে হবে যে পার পাওয়া যাবে না। লোকজন সেদিন বলেছে যে আমি যদি কিছু গন্ডগোল করতাম আমাকে ইমিডিয়েটলি অ্যারেস্ট করা হতো, কিন্তু এই পুলিশের লোককে এক মাস দুই মাস ছয় মাস চলে যায় অ্যারেস্ট করা হয় না, এটা আবার কি ধরনের কথা? তুমি চোখে মুখে দেখছো ঘটনাটা, দেখার পরে বলছো যে না আমরা তো এখনো ইনভেস্টিগেট করছি। আমাকে কি এইভাবে ইনভেস্টিগেট করতে? আমাকে অ্যারেস্ট করার আগে আমাদের তাৎক্ষণিক অ্যারেস্ট করে ফেলতে। এই লোকটা, পুলিশের লোকটা কেন স্পেশাল হেফাজত পাবে? এটা কিন্তু রিয়েলি একটা বিগ পয়েন্ট যে ইমিডিয়েট কোন ধরনের সিরিয়াস পদক্ষেপ নেওয়া দরকার, কিন্তু সেটা সাধারণত নেওয়া হয় না বা নিলেও অনেক দেরিতে নেওয়া হয় ইত্যাদি।
এবার তো এই পুলিশকে গ্রেপ্তার করা হয়েছে।
হ্যাঁ, গ্রেপ্তার করা হয়েছে বটে, কিন্তু যেভাবে আমাদের হ্যানিপেন কাউন্টি, যে মিনিয়াপলিস শহরটা হচ্ছে হ্যানিপেন কাউন্টিতে, ওখানকার যে অ্যাটর্নি জেনারেল উনি খুব খুশি হয়ে বললেন যে আমাদের তো বিগতকালে অনেক মাস চলে যেত এরকম করতে, আমরা এটা তো চার দিনে করে ফেলেছি। তো আমরা ভাবছিলাম এটা বাহবা দেবার কি আছে, সবগুলাই চার দিনে করা উচিত ছিল। কিন্তু আবার পরে মনে হলো যে হয়তো নেপথ্যে অনেক ধরনের প্রেশার আছে, হয়তো উনি জানেন যেটা আমরা জানি না, যে ওনাকে এগুতে দেওয়া হয় না, উনি ওটা মুখ খুলে বলতে পারছেন না যে জানো না, আপনারা জানেন না যে এটা কত দিন লেগে যায়, কারণ অনেক ধরনের ভেস্টেড ইন্টারেস্ট আছে যারা এটাকে ব্রেক দিয়ে বসেন। তো এটাও থাকতে পারে।
আপনি বলছিলেন যে পুলিশ প্রায়শই পার পেয়ে যায়, অতীতেও তার পার পেয়ে গেছে। তো এই যে ঘটনাটা, বিশেষ করে আমি এখন জর্জ ফ্লয়েডের ঘটনার উপরই আলোকপাত করছি, যে এই ঘটনাটা কি আমরা স্বাভাবিকভাবে পুলিশি নির্যাতনের অংশ হিসেবে নেব নাকি বর্ণবাদী নির্যাতন হিসেবে নেব?
এটা কঠিন প্রশ্ন, কিন্তু এখানে দুটো জড়িয়ে গেছে। ক্ষমতা পাওয়ার হচ্ছে পুলিশের হাতে, এবং যে পুলিশটা করেছে সেও শ্বেতাঙ্গ, আর যাকে যার উপরে এই অত্যাচারটা করা হয়েছে সে কৃষ্ণাঙ্গ। এখন এভাবে কি আমরা স্ট্যাটিস্টিক্যালি খোঁজ করলে পাওয়া যায় যে পার্সেন্টেজ ওয়াইজ কালোদের উপরেই নির্যাতন, এই ধরনের হামলা, এটা হামলাই বলবো, সিভিল রাইটস ভায়োলেশন হয়েছে, এবং তিনজন লোক, 180 থেকে 200 পাউন্ড ওজনের লোক, সে লোকটা যতই লম্বা হোক, ওর উচ্চতা 6 ফুট, ওর ওজন 180 পাউন্ড, এগুলো বলার কি দরকার ছিল? যেটা ফরেন্সিক যে অ্যানালিসিসটা হয়েছে, যেটা অটোপসির পরে যে রিপোর্টটা বেরিয়েছে, সেটা শুনলেও মনে হয় আশ্চর্য, এইগুলা তো বলার দরকার ছিল না, আপনারা এইগুলা কেন বললেন এখানে? তো অনেকে বলেছে যে যেভাবে ফরেন্সিক রিপোর্টটা ছাড়া হয়েছে, এটা তাকে ডিফেন্সটাকে শক্ত করার জন্য অলরেডি ওরা কিছু সিগনাল পাঠিয়ে দিয়েছে, যে আপনি বলবেন যে লোকটা ওজন বেশি, লম্বা এইরকম সেরকম ইত্যাদি, কিন্তু এই লোকটা তো কোনো জোরাজোরিও করতে হয়নি, তার হাত পিছন দিয়ে বাঁধা ছিল, সে মাটিতে পড়ে আছে, সুতরাং সে কোনো কিছুই করছিল না, উচ্চ বাচ্চ তো কোনো রেকর্ডিংই নাই, আর গালি গালাজও নেই, তারপর হাত ছোড়াছড়িও নেই। তো এটা একটা 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 খুব ভালো ভদ্র গোছের লোককে নিয়ে তুমি এভাবে এটা করে ফেললে, এটা কেমন করে হয়?
ডক্টর শফি খালেদ, আপনাকে ভয়েস অফ আমেরিকার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ।
আসুন শোনা যাক আসানুল হকের এই প্রতিবেদনটি।
আছে দুঃখ, আছে মৃত্যু, বিরহ দাহ।
সম্প্রতি এনটিভির অনুষ্ঠান বিভাগের প্রধান এবং বাংলাদেশ টেলিভিশনের সাবেক প্রযোজক, নাট্য নির্দেশক মোস্তফা কামাল সৈয়দ প্রয়াত হয়েছেন। তিনি 5 দশকের বেশি সময় ধরে টেলিভিশনের সাথে যুক্ত ছিলেন। এই দীর্ঘ পেশাগত জীবনে তাকে ঘনিষ্ঠভাবে চিনতেন ভয়েস অব আমেরিকা বাংলার সাবেক প্রধান ব্রডকাস্টার ইকবাল বাহার চৌধুরী। তার কাছে জানতে চেয়েছিলাম মোস্তফা কামাল সৈয়দ সম্পর্কে।
1960 সালের কয়েক বছর পরে, বোধ হয় 65-65 সাল তাল হবে, আমরা যখন রেডিওতে নাটক করতাম, অন্য প্রোগ্রাম করতাম, নিউজ করতাম, তখন মোস্তফা কামাল সৈয়দকে দেখতাম রেডিওতে আসতো। এবং সে তখন এই বিশেষ করে সঙ্গীতের যে প্রডিউসার যারা ছিল তাদের সঙ্গে খুব ঘনিষ্ঠভাবে একটা মেলামেশা তাকে দেখতাম। এবং পরে দেখতাম যে সে সঙ্গীতের অনুষ্ঠান কিভাবে হয়, অনেক ক্ষেত্রে নাটকেরও সেগুলো দেখতো এবং শেখার চেষ্টা করতো, তাদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার চেষ্টা করতো, কিন্তু কোনো পারিশ্রমিক ছাড়া। তখন তার ফাদার ছিলেন রেডিওর একজন কর্মকর্তা, কিন্তু কোনো কন্ট্রাক্ট ছাড়া বা কোনো পারিশ্রমিক ছাড়া তার নিজের ব্যক্তিগত উৎসাহ ছিল যে কিভাবে রেডিও প্রোগ্রাম হয়, বিশেষ করে সঙ্গীতের প্রোগ্রাম, এগুলো দেখা এবং প্রযোজককে কিছু কিছু সাহায্য করা, এইসব কাজে আমি প্রায় দেখতাম রেডিও স্টেশনে, ওই শাহবাগের সেই রেডিও স্টেশনে। তারপরে যখন টেলিভিশন হলো, টেলিভিশন হওয়ার 2-3 বছর পরে, বোধ হয় 1967 সালে, তখন পাকিস্তান টেলিভিশন, সেই টেলিভিশনে মোস্তফা কামাল সৈয়দ উনি জয়েন করলেন। এবং সেই থেকেই বহুদিন এই টেলিভিশনের সাথে যুক্ত, এবং সেটা তো বাংলাদেশ হওয়া পর্যন্ত, 71 পর্যন্ত। তারপরে 71-এর পরে আবার বাংলাদেশ টেলিভিশন হলো, সেই বাংলাদেশ টেলিভিশনেও দীর্ঘদিন কাজ করার পরে যদি জানি অবসর নিল সেখান থেকে, বা প্রাইভেট খুব সম্ভব অবসর নিল, তারপরে প্রাইভেট টেলিভিশন এনটিভিতে জয়েন করলো। রেডিওতে যখন যেত তখন সেখানে রেডিওতে আব্দুল্লাহ সাহেব, আব্দুল লতিফ সাহেব, খাদেম হোসেন খান, মীর কাসেম খান, এরা সব সঙ্গীতের মানে শীর্ষস্থানে এরা সঙ্গীত বিভাগ পরিচালনা করতেন, অনুষ্ঠান করতেন, স্পেশাল অনুষ্ঠান, সেইগুলি দেখে শেখার যে একটা সাংঘাতিক আগ্রহ ছিল সেটা আমি সচরাচর অন্য কাউকে খুব একটা দেখিনি। এবং তার মধ্যে নিষ্ঠা ছিল, সততা ছিল, আর এমন ভদ্র মিষ্টি ব্যবহার, কারোর সঙ্গে উত্তেজনা বা কিছু এই ধরনের কিছু আমি কখনো দেখিনি। তো তার সারাটা জীবনই গেছে এই টেলিভিশনে, এবং সেটা টাকা পয়সা রোজগারের জন্য নয়, সেটা হচ্ছে তার নিষ্ঠা, ভালোবাসা এবং সঙ্গীত এবং সঙ্গীত শিল্পীদের সাথে তার যে সুন্দর একটা সম্পর্ক, চমৎকার সম্পর্ক, তা থেকে অনেক সুন্দর সুন্দর অনুষ্ঠান উপহার দিয়েছে মোস্তফা কামাল সৈয়দ। এবং তার স্ত্রী জিনাত রেহানা, তিনিও সঙ্গীত শিল্পী, এবং দুজনে মিলে একটা সুন্দর তাদের ফ্যামিলি ছিল, এবং সকলেই তাদেরকে পছন্দ করত, ভালোবাসত।
ধন্যবাদ ইকবাল ভাই। এবারে কথা বলছি ভয়েস অব আমেরিকার সাবেক ব্রডকাস্টার, বাংলাদেশ টেলিভিশনের সাবেক উপস্থাপিকা মাসুমা খাতুনের সাথে।
আসলে বাংলাদেশ টেলিভিশনের প্রথম যুগে কামালের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার সুযোগ পেয়েছিলাম। ওই সময় আমরা একটি ছোট পরিবারের মতোই ছিলাম। কামাল টেলিভিশনে যোগ দেওয়ার পর দেখলাম লাজুক চুপচাপ এক যুবক, নিজের কাজে ডুবে থাকে, তার বাইরে বিশেষ কথাবার্তা কিছুই বলতে দেখা যায় না তাকে। ক্রমশ দেখলাম ও গানের অনুষ্ঠান করতে সবচেয়ে বেশি ভালোবাসে এবং খুব ভালো করে অনুষ্ঠানগুলো করছে। তখনকার দিনে বেশিরভাগ অনুষ্ঠানই কিন্তু সরাসরি প্রচার করা হতো, রেকর্ডিংয়ের তেমন ব্যবস্থা ছিল না। তো গানের রিহার্সাল হতো, তাতে প্রযোজক, গীতিকার, সুরকার প্রায় উপস্থিত থাকতেন। আমিও সুযোগ পেলে গিয়ে বসে থাকতাম, রিহার্সাল দেখতাম, খুব ভালো লাগতো। আর তখনই কামালের পরিচয় পেলাম যে গানের অনুষ্ঠান করার ব্যাপারে ও একেবারে নিবেদিত প্রাণ। আর আমারও যেন আসান তখন ওই গানের অনুষ্ঠান উপস্থাপন করতে সবচেয়ে বেশি ভালো লাগত। তো সে যাই হোক, 1970 সালের নির্বাচনের সময় কামালের দক্ষতার আরো পরিচয় পেলাম। সেই ঐতিহাসিক নির্বাচন বিরতিহীনভাবে বহু ঘন্টা ধরে চলবে। আমি উপস্থাপনায় থাকব আর কামাল থাকবে অন্যতম নির্বাহী প্রযোজক। ওই সময় কোন রকম স্ক্রিপ্ট ছাড়া আমাকে অনেক কিছু বলতে হবে, মাঝে মাঝে নির্বাচনের ফলাফল বলতে হবে, তারপরে অন্য যারা আসবেন তাদেরকে পরিচয় করাতে হবে। মনে মনে একটুখানি বেশ নার্ভাস হয়ে পড়েছিলাম। তারপরে যখন দেখলাম যে কামাল প্রযোজক হিসেবে থাকছে, আমার যেন ভয় ডর একেবারে কোথায় চলে গেল। আসলে টেলিভিশনের পর্দায় যারা থাকে, কথা বলে, তারা যদি জানে যে পেছনে একজন ভালো প্রযোজক রয়েছেন, তাহলে কিন্তু উপস্থাপক বা ভাষ্যকারদের জন্য কাজটা অনেক বেশি সুন্দর সহজ হতে পারে। আমার তো সেটাই মনে হয়েছে ওই সময়। তো কামালের বহু গুণের পরিচয় পেয়েছি, আর যেটা আমার খুব ভালো লাগতো যে ও কাজের বাইরে কখনো কোনো দলাদলি বা যেটাকে আমরা বলি অফিস পলিটিক্স, তাতে কিছুতেই যোগ দিত না। তো ও আর ও নিজের কাজটা এত নিবেদিত প্রাণ ছিল কাজে যে দেখতে খুব ভালো লাগতো যেন, এবং আমি আজও ভুলতে পারি না কখন যেন ওকে আমি ছোট ভাইয়ের মতো ভালোবেসে ফেলেছিলাম। কিন্তু ও যেহেতু খুব চুপচাপ, ওকে কখনো বলতাম না কিছু, আমারও খুব বেশি মিশুক বলে নাম ছিল না সেকালে। যাই হোক, তবুও আমাদের ভেতর ভেতর একটা সুন্দর সম্পর্ক গড়ে উঠেছিল। তার ওর গুণের কথা তো অনেক কিছু এখন সবাই বলছে, আমি একটা ব্যক্তিগত কথা বলি। তারপরে একদিন শুনলাম যে জিনাত রেহানার সঙ্গে কামালের বিয়ে। জিনাত রেহানা তখন টেলিভিশনে মাঝে মাঝে অনুষ্ঠান করতে আসতো, ও তো বিখ্যাত পরিবারের মেয়ে। আমি মনে মনে বললাম যে বাহ, খুব চমৎকার একটা জুটি তৈরি হচ্ছে। আর আমার কি মনে হয়েছিল সেদিন জানো, যে আমার ছোট একটি ভাই, সে একটা উপযুক্ত পাত্রী পেয়েছে এবং তাদের বিয়ে হবে। এবং আমি যে সে খুশি হয়েছিলাম, চিরকাল দেখেছি যে খুশি হওয়াটা অমূলক ছিল না। জিনাত রেহানা আমার সঙ্গে সবসময় যোগাযোগ রাখতো, আমি আমেরিকা চলে আসার পরেও। কামালের সঙ্গে খুব একটা হতো না, ও আমাকে সব খবর দিত, কামাল সম্পর্কে সবকিছু বলতো, আমেরিকা আসতো, ছেলে থাকতো এখানে। তো এমনি ভাবে আজ আমি একজন শুধু পেশাদার ক্ষেত্রে আমি একজন ঘনিষ্ঠ মানুষকে হারালাম না, আমার মনে হচ্ছে যেন আমি তো আমার আরো দুটো ভাই হারিয়েছি, মনে হচ্ছে আরেকটা ভাই হারালাম আজকে।
ধন্যবাদ মাসুমা আপা। আপনার কথা থেকেই বোঝা যাচ্ছে যে মোস্তফা কামাল সৈয়দ মানুষ হিসাবে কতটা বড় মাপের ছিলেন। আমার সৌভাগ্য হয়েছিল দু একবার তার সাথে সাক্ষাৎ করার। এত মিতভাষী, বিনয়ী, সাদাসিধে, আড়ম্বরহীন একজন মানুষ, দেখলে বোঝাই যেত না যে তিনি এত উচ্চ পদস্থ একজন কর্মকর্তা ছিলেন দীর্ঘ কয়েক দশক ধরে। ঢাকায় দেখা হয়েছে এনটিভির কার্যালয়ে তার সাথে একাধিকবার। নিজে খোঁজখবর রাখতেন নিয়মিতভাবে, ঢাকা থেকে আমেরিকায় যোগাযোগ করে খোঁজখবর রাখতেন, ঢাকায় গেলে সবসময় দেখা করবার জন্য অনুরোধ করতেন। তার পরিবারের সদস্য সদস্যা, তার স্ত্রী সন্তান, সবার প্রতি আমাদের সহমর্মিতা, আমাদের সমবেদনা। মোস্তফা কামাল সৈয়দের বিদেহী আত্মার শান্তি কামনা করছি। আহসানুল হক, ভয়েস অব আমেরিকা।
আশা করি আমাদের আজকের অনুষ্ঠান আপনাদের ভালো লেগেছে। আজকের এই অনুষ্ঠানটি আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। আমরা প্রতিদিনই নতুন নতুন খবর নিয়ে আপনাদের সামনে আসছি। অনুষ্ঠান কেমন লাগছে, কি অনুষ্ঠান নতুন আপনারা শুনতে চান, আমাদের অবশ্যই জানাবেন। আজকের এই অনুষ্ঠানটির সার্বিক প্রযোজনা তত্ত্বাবধানে ছিলেন সেলিম হোসেন ও সঞ্জানা ফিরোজ। আমি রুকিয়া হায়দার সবার শুভকামনা করে আজকের অনুষ্ঠান শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.